রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামী উম্মার মুখোশহীন এবং মুখোশধারী শত্রুদের প্রচারণার ধূম্রজালে রাসূলের সান্নিধ্যে ধন্য এ মহান সাহাবীর জান্নাতি চরিত্র আমাদের দৃষ্টিপথ থেকে আজ হারিয়ে গেছে সম্পূর্ণরূপে। ফলে আজকের ইসলামী দুনিয়া সিফিনের যুদ্ধে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণকারী মুয়াবিয়ার কথা তো জানে, কিন্তু জানে না সেই মুয়াবিয়ার কথা যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম প্রিয়পাত্র, ওহী লেখার দায়িত্বে নিয়োজিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং সুসংবাদ লাভে যিনি ধন্য, তিনি মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কঠোর আদর্শবাদী খলিফার মুখেও যিনি যোগ্য নেতৃত্ব এবং শাসন দক্ষতার অকুণ্ঠ স্বীকৃতি অর্জন করেছেন এবং ইসলামের ইতিহাসে প্রথম নৌবহর প্রতিষ্ঠার মাধ্যমে জীবনের শ্রেষ্ঠ অংশ যিনি রোমানদের বিরুদ্ধে জিহাদের ময়দানে কাটিয়েছেন। সাইপ্রাস, রোডেশিয়া এবং সুদানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো তিনি মুসলিম জাহানকে উপহার দিয়েছেন। বহু বছরের বিভেদ রক্তপাতের পর গোটা ইসলামী উম্মাহকে পুনরায় এক পতাকার নিচে যিনি নিয়ে আসার জন্য কাজ করেছেন, যিনি ঐক্যবদ্ধ করেছেন, জিহাদের মৃতপ্রায় ফরজ যিনি পুনরায় জিন্দা করেছেন, তার পূর্ণ পরিচয় আজ চাপা পড়ে গেছে প্রচারণার পুরো আস্তরণের নিচে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যা পড়ে শোনালাম সেটা হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় মুয়াবিয়া আবু তাহের মিসবা অনুদিত সেই বইটির কিছু অংশ। মূল বইটি লিখেছেন মোহাম্মদ তকি ওসমানী হাফিজাহুল্লাহ। আমাদের আজকের আলোচনায় এই বইয়ের বিভিন্ন অংশ আমরা উল্লেখ করতে যাচ্ছি, কাজেই এই অডিও আলোচনার শুরুর ভূমিকাটি সেখান থেকেই আপনাদের জন্য নির্বাচন করা হয়েছে। আজকের এই পর্বে বেশ কয়েকটি অংশ রয়েছে। প্রথম দিকে কয়েকটি বিষয়ের তাত্ত্বিক আলোচনা, এরপর রয়েছে বিভিন্ন ঘটনা এবং শেষের অংশে রয়েছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মর্যাদা এবং ফজিলতের আলোচনা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুরো নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, পিতার নাম সখর ইবনে হার্ব ইবনে উমাইয়া ইবনে আব্দ শামস ইবনে আব্দে মানাফ, অর্থাৎ আব্দে মানাফের মাধ্যমে তার বংশধারা উপরের দিকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিশেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী হওয়া সত্ত্বেও পরবর্তী সময়ে তিনি অনেক রকমের সমালোচনার শিকার হয়েছেন এবং তার নামে নানা ধরনের মিথ্যা বানোয়াট কথাও উদ্ভাবন করা হয়েছে। এসব কারণে এবং সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা বিশেষ গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যে আমরা হাদিস থেকে তার মর্যাদা এবং এরপর সাহাবী, তাবেয়ী এবং আলেমদের মতামত পর্যায়ক্রমে উল্লেখ করতে যাচ্ছি। গত পর্বের ধারাবাহিকতায় আমরা জানি হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খিলাফত হস্তান্তর করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং ইতিহাসে সেই বছরটি ঐক্যের বছর বা আমুল জামা নামে পরিচিত। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি খিলাফতের জন্য যোগ্য না হতেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি স্বেচ্ছায় তার কাছে এই শাসন ক্ষমতা হস্তান্তর করতেন না। কারণ আমরা জানি ইরাকবাসীরা, তাদের মধ্যে প্রায় 40,000 লোক মৃত্যুর উপর বায়াতবদ্ধ হয়েছিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলেই তাদেরকে নিয়ে শামবাসীদের বিরুদ্ধে লড়াই করতে পারতেন। ওদিকে শামবাসী বা সিরিয়াবাসীদের উপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে নেতৃত্ব সেটা কোনো ফাঁপা ভিত্তির উপরে ছিল না, বরং ঐতিহাসিকগণ তার বিভিন্ন যোগ্যতা উল্লেখ করেছেন। আমরা জানি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উম্মুল মুমিনিন উম্মে হাবিবার ভাই, সুতরাং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক এবং তিনি মুমিনদের মামা। তিনি ছিলেন লম্বা গড়নের, উজ্জ্বল বর্ণ এবং দেখতে খুবই সুদর্শন একজন ব্যক্তি। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখলেই একজন ব্যক্তির মনে তার ব্যাপারে সম্ভ্রম এবং উচ্চ ধারণা সৃষ্টি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং দোয়া করে বলেছেন, ইয়া আল্লাহ, আপনি তাকে পথ প্রদর্শন করুন, তাকে হেদায়েত প্রাপ্ত করুন এবং তার মাধ্যমে অন্যদেরকেও হেদায়েত প্রদান করুন। ইমাম আস-সুয়ুতি সহ অন্যান্য ঐতিহাসিকদের মতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতা আবু সুফিয়ান মক্কা বিজয়ের বছরে ইসলাম গ্রহণ করেছিলেন। যদিও ইবনে সাদ বর্ণনা করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হুদাইবিয়ার সন্ধির বছরেই ইসলাম কবুল করেছিলেন, কিন্তু সেই সময়ে তার পিতা আবু সুফিয়ান তিনি ছিলেন ইসলামের প্রধান শত্রু, এ কারণে তিনি মুসলিম হওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন। মক্কা বিজয়ের পর যখন আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন তখন তিনিও ইসলাম গ্রহণের ঘোষণা প্রদান করেন। মক্কা বিজয়ের সেই সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন যুবক বয়সী, 19 কিংবা 20 বছর বয়সের একজন তরুণ। ইসলাম গ্রহণের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করে ধন্য হন এবং তিনি সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এরপর বিভিন্ন যুদ্ধে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও অংশগ্রহণ করেছেন, যেমন হুনাইন এবং তাইফের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এরপর আবু বকর সিদ্দিকের সময়ে তিনি মুরতাদদের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দামাস্কাসের গভর্নর নিযুক্ত করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দামাস্কাসে আমির হিসেবে ছিলেন। অর্থাৎ তিনি 40 বছর দামাস্কাসে শাসনকার্য পরিচালনা করেছেন, যার মধ্যে প্রথম 20 বছর তিনি আমির বা গভর্নর হিসেবে ছিলেন এবং পরবর্তী অংশ অর্থাৎ শেষের 20 বছর তিনি ছিলেন আমিরুল মুমিনিন বা খলিফা হিসেবে। হুনাইনের যুদ্ধে যে সকল মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। সে সকল মুসলিমদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন যে তিনি তাদের জন্য তার নিজের পক্ষ থেকে সাকিনা নাজিল করেছেন। আল্লাহ তাআলা তিনি বলেছেন,
ثُمَّ أَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنزَلَ جُنُودًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا وَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ।
এরপর আল্লাহ নিজের পক্ষ থেকে তাদের প্রতি সাকিনা বা প্রশান্তি নাজিল করলেন তার রাসূল এবং মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করলেন এমন সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করলেন কাফেরদেরকে, আর এটি হচ্ছে কাফেরদের কর্মফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করে বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, হে আল্লাহ, আপনি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা প্রদান করুন, হিসাব নিকাশ শিক্ষা প্রদান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। উরওয়া ইবনে জুবাইর তিনি তার পিতা জুবাইর ইবনুল আওয়াম থেকে বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, সেই সময় তিনি উম্মে হাবিবার ঘরে ছিলেন। সেই দিনটি উম্মে হাবিবার জন্য নির্ধারিত ছিল। এমন সময় উম্মে হাবিবার ভাই অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দরজায় কড়া নাড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন, তিনি ভেতরে আসলেন। সেই অবস্থায় তার কানের পেছনে একটি কলম রাখা ছিল যেটি তিনি পূর্বে কখনও ব্যবহার করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কানে এটা কি? মুয়াবিয়া বললেন, এটি একটি কলম যা আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রস্তুত রেখেছি, তাবারানী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কাতেবে ওহী বা ওহী লেখকদের অন্তর্ভুক্ত একজন সাহাবি। তাবারানীর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াবিয়ার কানে রাখা সেই কলমটি দেখলেন তখন তিনি বললেন, নবীর পক্ষ থেকে আল্লাহ তোমাকে সর্বোত্তম বিনিময় দান করুন, আল্লাহর কসম, আল্লাহর ওহির দ্বারাই আমি তোমাকে কাতেব নির্ধারণ করেছি। ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখকদের মধ্যে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বাধিক হাজির থাকতেন। এরপর দ্বিতীয় স্থানটি ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য। দিনরাত এই দুই ব্যক্তি ছায়ার মতো নবীজির সাথে থাকতেন এবং এর বাইরে অন্য কোনো দায়িত্ব তাদের কাছে ছিল না। ওহি লিপিবদ্ধ করার বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রয়োজনীয় চিঠিপত্র এবং অন্যান্য আদেশ ফরমান ইত্যাদিও তিনি লিখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আরও দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি তাকে কোরআনের জ্ঞানে ভূষিত করুন এবং জমিনে নেতৃত্ব প্রদান করুন। এই বর্ণনাটি এসেছে তাবারানিতে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার হাতে ইসলামী উম্মার দায়িত্বভার অর্পিত হবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বর্ণনা করে বলছেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অজুর পানি নিয়ে গেলাম। সেই পানি দিয়ে তিনি অজু করলেন এবং অজুর পর আমার দিকে তাকিয়ে বললেন, হে মুয়াবিয়া, তোমার হাতে যদি শাসন ক্ষমতা অর্পিত হয় তাহলে তখন তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং ইনসাফ কায়েম করবে। হাদিসটি বর্ণনার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদের কারণে আমার মনে বদ্ধ মূল ধারণা হলো যে অবশ্যই আমি এই পরীক্ষা অর্থাৎ শাসন কর্তৃত্বের অধিকারী হব এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। অন্য বর্ণনা এসেছে, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন যে তাকে শাসন কর্তৃত্ব প্রদান করা হবে, সেই অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিলেন, আপনি আমার জন্য দোয়া করুন, এবং তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি তাকে হেদায়েত দান করুন এবং পথভ্রষ্টতা থেকে রক্ষা করুন এবং দুনিয়া ও আখিরাতে তাকে ক্ষমা করুন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা তিনি যখন অন্যায়ভাবে শাহাদাত বরণ করলেন, তাকে হত্যা করা হলো, সেই অবস্থায় আত্মীয়তার সূত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার রক্তের বদলা দাবি করেছিলেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং সেই সমস্ত ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর না করা পর্যন্ত তিনি বায়াত প্রদান করা থেকে বিলম্ব করছিলেন। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তবে তার আত্মীয়দের অধিকার রয়েছে, তারা সেই জন্য শাস্তির দাবি করতে পারে এবং প্রতিশোধ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাতলি ইন্নাহু কানা মানসুরা। অর্থাৎ যেই ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে সুলতান বা ক্ষমতা দান করি, অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে, নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত। ইবনে কাসির রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন, এই আয়াতের ব্যাপকতা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বুঝেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন কর্তৃত্বের অধিকারী হবেন এবং শাসন ক্ষমতা লাভ করবেন, কারণ তিনি উসমানের ওয়ালি বা অভিভাবক ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার সম্পর্কে আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি তাকে দীনের প্রজ্ঞা দান করুন এবং তাকে তাফসিরের গভীর জ্ঞান প্রদান করুন। সুতরাং কুরআনের আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার গভীর জ্ঞান এবং প্রজ্ঞা ছিল। সেই আয়াতের মাধ্যমে তিনি বুঝে নিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন কর্তৃত্বের অধিকারী হবেন। এই আয়াত থেকে ইবনে আব্বাসের এই ইজতিহাদ সম্পর্কে আলেমরা বলেছেন এটি আশ্চর্য ঘটনার একটি। অর্থাৎ সেই আয়াতের মাধ্যমেই ইবনে আব্বাস বুঝে নিয়েছিলেন যে মুয়াবিয়ার কাছে একদিন শাসন কর্তৃত্ব আসবে, এ বিষয়টি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল সাহাবিদের দৃষ্টিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিরূপ আলোচনা শুরু হলো। সেই অবস্থায় তিনি সবাইকে বিরত করলেন, থামিয়ে দিলেন এবং বললেন, যে কুরাইশী যুবক চরম ক্রোধের মুহূর্তেও হাসতে পারে, যার হাত থেকে স্বেচ্ছায় না দিলে কিছু ছিনিয়ে নেওয়া সম্ভব নয় এবং যার শিরস্ত্রাণ বা বর্ম পেতে হলে পায়ে লুটিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই, অর্থাৎ সহনশীলতা, সাহসিকতা এবং আত্মসম্মান বোধে যে যুবক অতুলনীয়, তোমরা তো তারই সমালোচনা করছ। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও মুয়াবিয়া সম্পর্কে প্রশংসা করেছেন। সিফিনের যুদ্ধ থেকে যখন তিনি ফেরত আসছিলেন তখন তার আপন অনুসারীদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, হে লোকেরা, তোমরা মুয়াবিয়ার শাসনকে অপছন্দ করো না, কারণ তাকে যেদিন হারাবে সেদিন দেখবে তোমাদের ঘাড় থেকে মাথাগুলো ফলের মতো বা তরমুজের মতো কেটে কেটে পড়ে যাচ্ছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝিয়েছিলেন মুয়াবিয়ার পর যত শাসক আসবেন তাদের সকলের থেকে মুয়াবিয়া তিনিই উত্তম হবেন, কাজেই তোমরা তাকে অপছন্দ করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন মুয়াবিয়া তিনি একজন ফকিহ ছিলেন। সাহাবি উমাইর ইবনে সাদ তিনিও অনুরূপ মন্তব্য করেছেন। তিরমিজির বর্ণনা এসেছে উমাইর ইবনে সাদ তিনি হিমসের প্রশাসক ছিলেন, সে অবস্থায় কোনো কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সরিয়ে সেখানে মুয়াবিয়াকে পাঠালেন। এতে মানুষদের মধ্যে কিছু কথাবার্তা এবং গুঞ্জন শুরু হলো। সেই অবস্থায় উমাইর ইবনে সাদ তাদেরকে সতর্ক করে বললেন, দেখো, তোমরা মুয়াবিয়া সম্পর্কে শুধু উত্তম আলোচনাই করতে পারো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এরূপ দোয়া করতে শুনেছি, ইয়া আল্লাহ, মুয়াবিয়ার মাধ্যমে আপনি মানুষদেরকে হেদায়েত দান করুন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আরেকটি মর্যাদা হচ্ছে তিনি ছিলেন মুসলিমদের প্রথম নৌবাহিনীর আমির এবং তিনিই মুসলিমদের নৌবাহিনী প্রস্তুত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে প্রথম যেই দলটি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা জান্নাতকে ওয়াজিব করে নিল। সে সময় উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা শুনে বললেন, আমি কি তাদের মধ্যে থাকব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তাদের মধ্যে থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আমার উম্মতের মধ্যে প্রথম যেই দলটি কাইসার বা রোম সম্রাটের রাজধানী অর্থাৎ কনস্টান্টিনোপল, যা কিনা বর্তমান ইস্তাম্বুল শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই শহরটি আমার উম্মতের প্রথম যেই দল আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ তিনি সেই পরবর্তী বাহিনীতে ছিলেন। মুসলিম নৌবাহিনী গঠন এবং এই বিষয় নিয়ে এর আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করেছি, কাজেই আগ্রহী শ্রোতারা সেখান থেকে সেই অংশটুকু শুনে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যে সকল বর্ণনা উল্লেখ করা হয়েছে সেখান থেকে সুস্পষ্টভাবেই আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বুঝতে পারি, কিন্তু এরপরেও কেন বর্তমানে তাকে আলোচনা এবং আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, এর উত্তর রয়েছে আমাদের পূর্বসূরী সালাফদের দৃষ্টিতে। আবু তাওবা হালাবি তার সুপ্রসিদ্ধ সেই বাক্যে তিনি বলেছেন, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য পর্দা স্বরূপ, যে এই পর্দা ওঠাবে সে ভেতরে প্রবেশ করারও দুঃসাহস দেখাবে। অর্থাৎ এই কথার অর্থ হলো, যে ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দোষচর্যা করবে এবং তার সম্পর্কে অশোভন কিংবা মানানসই নয় এই ধরনের কথা বলবে কিংবা তার মর্যাদার খেলাফ করবে, সে খুব স্বাভাবিকভাবেই অন্যান্য সাহাবায়ে কেরাম সম্পর্কেও কুৎসা রটনা করবে, এমনকি যারা তার থেকে উত্তম সাহাবি ছিলেন তাদের ব্যাপারেও সে সীমা লঙ্ঘন করবে। আবু বকর, ওমর, ওসমান এমনকি আলীর ব্যাপারেও সে সীমা লঙ্ঘন করতে দ্বিধাবোধ করবে না, হয়তো কখনও কারো ব্যাপারে ছাড়াছাড়ি কিংবা কারো ব্যাপারে অতিভক্তি বা বাড়াবাড়ি করার মাধ্যমে সে সীমা লঙ্ঘন করবে। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুয়াবিয়া তিনি আমাদের জন্য একটি পরীক্ষা, তার ব্যাপারে যে ব্যক্তি নিচু দৃষ্টিতে তাকাবে সে নিশ্চিতভাবেই অন্যান্য সাহাবিদের ক্ষেত্রেও একই কাজ করবে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে জানতে চাওয়া হয়েছিল যদি এমন কোনো ব্যক্তি পাওয়া যায় যে কিনা মুয়াবিয়া রাদিয়াল্লাহুর ব্যাপারে বলছে যে তিনি কাতিবে ওহী ছিলেন, তিনি মুমিনদের মামা, এই বিষয়টি ওই ব্যক্তি মানতে চায় না, হয়তোবা সে বলে যে তিনি অন্যায়ভাবে তরবারি খাপমুক্ত করেছিলেন, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আমাদের করণীয় কী হবে? ইমাম আহমদ তিনি বলেছিলেন, এই মতামত ভুল এবং নেতিবাচক। যে বা যারা এই ধরনের উক্তি করবে তাদেরকে পরিহার করবে, তাদের সাথে একত্রে বসবে না এবং তাদের ক্ষতি থেকে বাকি মানুষদেরকে সাবধান করবে। আল কাদি ইবনুল আরাবি রহিমাহুল্লাহ তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহুর শাসন সম্পর্কে বলেছেন, তিনি এই উম্মাহকে নিরাপত্তা প্রদান করেছেন, সীমান্ত সুরক্ষিত রেখেছেন, সৈন্য সংখ্যা মুসলিমদের শক্তি বৃদ্ধি করেছেন, শত্রুদের উপর বিজয় অর্জন করেছেন এবং মুসলিমদের বিষয়গুলো উত্তমভাবে পরিচালিত করেছেন। এই উক্তির উপর মন্তব্য করে মুহিবাদ্দিন খাতিব তিনি বলেছেন, সিফিনের যুদ্ধ চলাকালীন অবস্থায় সংবাদ আসলো সীমান্তবর্তী এলাকায় রোম সম্রাট এক বিরাট বাহিনী নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে। সেই অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি কী কর্মপদ্ধতি গ্রহণ করেছিলেন? ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি চিঠি পাঠালেন রোম সম্রাটের কাছে। তিনি লিখলেন, আল্লাহর কসম, তুমি যদি বিরত না হও এবং নিজের এলাকায় ফেরত না যাও, তাহলে হে অভিশপ্ত ব্যক্তি, তুমি জেনে রাখো আমি আজই আমার চাচাতো ভাইয়ের সঙ্গে সমস্ত বিবাদ মিটিয়ে ফেলব, একত্রিত হব এবং তোমাকে তোমার দেশ থেকেও বিতাড়িত করব এবং বিস্তীর্ণ জমিনকে তোমার জন্য সংকীর্ণ করে দেব। এই সংবাদ লাভের পর রোম সম্রাট নিজের মনোভাব পরিবর্তন করল এবং মুসলিমদের সাথে সন্ধি স্থাপন করল। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, মুতাওয়াতির বর্ণনা থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়াকে সেনাপতি নিযুক্ত করেছিলেন যেভাবে তিনি অন্যান্য ব্যক্তিদেরকেও নিযুক্ত করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছেন, যেমন হুনাইন এবং তায়েফে। তিনি ওহি লেখার কাজে নিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, তিনি ছিলেন কাতেবে ওহি এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপন করেননি। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি আরও বলেছেন, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান এবং অন্যান্য সাহাবি যারা তার মতো ছিলেন, অর্থাৎ যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন, তারা সবাই নাজাতপ্রাপ্ত দলের সদস্য, যেমন ইকরিমা ইবনে আবু জাহেল, হারিস ইবনে হিসাম, সুহাইল ইবনে আমর, সাফওয়ান ইবনে উমাইয়া এবং আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব সহ অন্যান্য সাহাবিও এই দলের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেছেন, মুসলিমরা সবাই এই বিষয়ের উপর একমত, তাদের সবার ইসলাম শুদ্ধ এবং সঠিক ছিল, পরবর্তীতে কেউই তাদেরকে নিফাকের দোষে আক্রান্ত বলেননি। আর মুয়াবিয়া তো ইসলাম গ্রহণ করার পর থেকেই ওহী লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত ছিলেন। ইবনে তাইমিয়া আরও বলেছেন, এই কথা সুস্পষ্ট, মুয়াবিয়া, আমর ইবনুল আস এবং তাদের মতো অন্যান্য সাহাবিদের মাঝে ফিতনা ছিল, তবুও তাদের স্বপক্ষের কিংবা বিপক্ষের কেউই তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বলার অপবাদ প্রদান করেননি। বরং পরবর্তী সকল আলেম এবং তাবেঈ এই বিষয়ের উপর একমত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তারা ছিলেন সত্যবাদী এবং হাদিসের ব্যাপারে তারা সবাই বিশ্বাসযোগ্য। অপরদিকে মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নিরাপদ নয়, বরং তারা মিথ্যাচার করেছে এবং তার ব্যাপারে মিথ্যা বলেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যোগ্যতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি তিনি মানুষদেরকে চেনার এবং যাচাই করার বিরল যোগ্যতার অধিকারী ছিলেন। এই বিষয়গুলো আমরা অতীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি। যেমন উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে, তিনি চাইলেন আহনাফ বিন কায়েসকে দায়িত্ব প্রদান করবেন। এর আগে দীর্ঘ এক বছর পর্যন্ত তিনি তাকে পর্যবেক্ষণ করলেন, তাকে নিজের কাছে রাখলেন, অথচ তাকে কিছুই বুঝতে দিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে যাচাই করার বিরল যোগ্যতার অধিকারী ছিলেন। আল্লাহ ওমরের অন্তর এবং জিহবাই সত্যতা প্রদান করেছিলেন। তিনি যখন মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করলেন, তিনি তার ব্যাপারে কখনও কোনো অন্যায় বা অভিযোগে অভিযুক্ত করেননি। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, ওমরের খিলাফতের যুগে যখন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান মৃত্যুবরণ করল, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান তিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহুর ভাই। পরবর্তীতে নিজের সন্তানকেও তিনি এই একই নামে নামকরণ করেছিলেন, ইয়াজিদের নামে। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে তার স্থলাভিষিক্ত করলেন দামাস্কাসে। আর ওমর ইবনুল খাত্তাবের তীক্ষ্ণ মেধার স্বীকৃতি সর্বত্রই ছিল। তিনি মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন, তিনি নিজেও দৃঢ়ভাবে হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং হক সম্পর্কে সবার থেকে বেশি জানতেন। ইবনে তাইমিয়া বলেছেন, ওমর কখনও কোনো মুনাফিককে মুসলিমদের নেতা নির্বাচন করেননি, আর না করেছেন আবু বকর, তা তারা তাদের নিকট আত্মীয়কেও নেতা নির্বাচন করেননি। আল্লাহর রাস্তায় কোনো তিরস্কারকারী তিরস্কারকে তারা ভয় করতেন না। ইবনে কাসির রহিমাহুল্লাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন সম্পর্কে প্রশংসা করে বলেছেন, 41 হিজরিতে সকল মুসলিমরা তাকে বায়াত প্রদানের বিষয়ে একমত হলেন। এরপর অবিসংবাদিত খলিফা হিসেবে তিনি মৃত্যু পর্যন্ত অধিষ্ঠিত থাকলেন। এই সময়ে শত্রুভূমিতে জিহাদ হয়েছে, আল্লাহর কালেমা উচ্চ হয়েছে, দুনিয়ার চার প্রান্ত থেকে গনিমত এসেছে, মুসলিমদের জীবনযাত্রায় সচ্ছলতা এবং সহজতা এসেছে এবং সেগুলো ছিল ন্যায় বিচার এবং সহনশীলতা পরিপূর্ণ। তিনি ছিলেন সহনশীল, মর্যাদাবান নেতা, মানুষদের মধ্যে শীর্ষস্থানীয়, উদার, ন্যায়পরায়ণ এবং সাহসী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 163টি হাদিস বর্ণনা করেছেন এবং তার শাসনামল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই হাদিসটি প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম শাসক এবং ইমাম তারা যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে। তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে। অপরদিকে তোমাদের মধ্যে মন্দ এবং নিকৃষ্ট শাসক তারা যাদেরকে তোমরা ঘৃণা করো এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে। তোমরা তাদের প্রতি অভিসম্পাত করো এবং তারাও তোমাদের প্রতি অভিসম্পাত করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অসামান্য প্রশাসনিক দক্ষতার অধিকারী ছিলেন এবং এই সম্পর্কে বিভিন্ন ঘটনা একটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত লাভ করলেন, সেই অবস্থায় তিনি সাহাবিদের সমর্থন পেয়েছেন। এমনকি যে সমস্ত সাহাবায়ে কেরাম ফিতনার সময় কোনো পক্ষে যোগদান করেননি, তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিলেন, বিরত ছিলেন, তারাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত প্রদান করেছেন। এরপরেও আমরা দেখতে পাই পরবর্তী সময়ে কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা তার ব্যাপারে বিভিন্ন অন্যায় অভিযোগ করে থাকে। অথচ সেই সমস্ত ব্যক্তিরা ভুলে যায়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি এ সমস্ত অন্যায় অভিযোগ আরোপ করার মাধ্যমে তারা মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারেই অভিযোগ আরোপ করছে। কেননা সে সকল অভিযোগ যদি সত্য হতো তাহলে সাহাবায়ে কেরাম কখনোই তার খিলাফতের ব্যাপারে একমত হতেন না কিংবা তাকে বাইয়াত প্রদান করতেন না। দামাস্কাসে আমির হিসেবে 20 বছর এবং খলিফা হিসেবে আরও 20 বছর অর্থাৎ 40 বছর কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেছেন, সরল এবং অনারম্বর জীবনযাপন করতেন। আবু মাজলাস বর্ণনা করেছেন, মুয়াবিয়া তিনি একটি মজলিসে উপস্থিত হলেন, লোকেরা তার সম্মানে দাঁড়িয়ে গেল। কিন্তু মজলিসের এই আচরণ তার খুবই অপছন্দ হলো। তিনি বললেন, হে লোকেরা, তোমরা এমনটি করো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মানুষ তার সম্মানে দাঁড়িয়ে যাক, এটা যে ব্যক্তি পছন্দ করে সে যেন জাহান্নামকে তার নিজের ঠিকানা করে নেয়। ইউনুস ইবনে মাইসারা তিনি বলেন, দামাস্কাসের বাজারে আমি মুয়াবিয়াকে দেখেছি, তিনি তালি দেওয়া জামা গায়ে ঘুরে বেড়াচ্ছিলেন। একইভাবে দামাস্কাসের জামে মসজিদেও আমি খলিফাতুল মুসলিমিন মুয়াবিয়াকে তালিযুক্ত পোশাকে খুতবা দিতে দেখেছি। সুতরাং এটাই ছিল তার সরল অনারম্বর জীবনের একটি উদাহরণ, স্বভাব সরলতা। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে, ব্যতিক্রমী ক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় প্রয়োজনে বাহ্যিক শান শৌকত অবলম্বন করতেন। কারণ শাম বা সিরিয়া ছিল সীমান্তবর্তী অঞ্চল, কাজেই সেখানে সে সকল বাহ্যিক শান শৌকত এবং জাঁকজমকের মাধ্যমে তিনি শত্রুদের অন্তরে মুসলিমদের প্রভাব বিস্তার করতে চাইতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এই ধরনের একটি সংবাদ পেলেন যে মুয়াবিয়া তিনি ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করেছেন এবং জাঁকজমকের সঙ্গে চলাফেরা করছেন। এই বিষয়টি তিনি অপছন্দ করলেন এবং তিনি জিজ্ঞাসাবাদ করলেন, তদন্ত করলেন। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, আমিরুল মুমিনিন, আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করি যেখানে শত্রুদের গুপ্তচর সর্বদা বিপুল সংখ্যায় ঘুরে বেড়ায়। সুতরাং তাদেরকে প্রভাবিত করার জন্য বাহ্যিক শান শৌকত প্রদর্শন করা জরুরি মনে হচ্ছে, আর এর মাধ্যমে ইসলাম ও মুসলিম উম্মার ইজ্জত বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটাই ছিল সেই সময়কার রহস্য যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করেছিলেন এবং কিছু শান শৌকত প্রদর্শন করে চলাফেরা করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এত সুন্দর এবং প্রজ্ঞাপূর্ণ জবাব শুনে বললেন, আমিরুল মুমিনিন, দেখুন কত সুন্দরভাবে তিনি নিজেকে দোষমুক্ত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও খুশি হয়ে বললেন, এজন্যই তো আমি তার কাছে এই গুরু দায়িত্ব প্রদান করেছি। ইবনে কাসির রহিমাহুল্লাহ তার গ্রন্থ আল বিদায়াতে এই বর্ণনাটি উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী ইসলামের যত শাসক এসেছেন তারা কেউই তার থেকে উত্তম ছিলেন না, কারণ তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একই কথা বলেছেন আরও অনেক অনুসরণীয় ব্যক্তিত্ব বা সালাফগণ। মুয়াবিয়া সম্পর্কে আব্দুল ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছেন, আমি সেই ব্যক্তি সম্পর্কে আর কি বলবো যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বলেছেন, রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, তখন তিনি বলেছেন, রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি তার সাহচর্য লাভ করেছেন, তার পেছনে সালাত আদায় করেছেন, তার ব্যাপারে পরবর্তী ব্যক্তিরা আর কী বলতে পারে। ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, কে উত্তম, মুয়াবিয়া নাকি ওমর ইবনে আব্দুল আজিজ? তিনি বলেছিলেন, মুয়াবিয়ার নাকে যে ধুলোমাটি প্রবেশ করেছে সেটাও ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। অর্থাৎ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, কীভাবে পরবর্তী একজন ব্যক্তি তার থেকে উত্তম হতে পারে? মুয়াফা ইবনে ইমরানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কে উত্তম, মুয়াবিয়া নাকি ওমর ইবনে আব্দুল আজিজ? এই প্রশ্ন শুনে তিনি রেগে গেলেন এবং প্রশ্নকারীকে বললেন, একজন সাহাবিকে তুমি তাবিঈনদের সমতুল্য গণ্য করছো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূলের সাথী, শ্যালক, ওহির লেখক এবং আল্লাহর ওহির আমানতদার। আকীদাতুত তাওহাবিয়া গ্রন্থের ব্যাখ্যাকার তিনি বলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদের প্রথম বাদশাহ এবং মুসলিমদের যত বাদশাহ হবে তাদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। ইমাম আয-যাহাবী তিনি বলেছেন, মুয়াবিয়া ছিলেন আমিরুল মুমিনিন ও ইসলামের বাদশাহ। ইমাম বাইহাকি তিনি বর্ণনা করেছেন, আহমাদ ইবনে হাম্বাল তিনি বলেছেন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী ছিলেন খলিফা। জিজ্ঞাসা করা হলো, মুয়াবিয়া সম্পর্কে তিনি কী বলেন? তিনি উত্তর দিলেন, আলীর যুগে আলী থেকে অধিক যোগ্য খিলাফতের জন্য কেউ ছিল না, আর মুয়াবিয়ার উপর আল্লাহ রহম করুন। আমরা জানি নেক ব্যক্তিদের স্বপ্ন, মুমিনের স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ এবং এটি সত্য হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। অন্য হাদিসে তিনি বলেছেন, হে লোকেরা, একজন মুসলিম বা একজন মুমিন যে ভালো স্বপ্ন দেখে অথবা তাকে যে ভালো স্বপ্ন দেখানো হয় সেটা ব্যতীত নবুয়তের সুসংবাদের আর কিছুই অবশিষ্ট নেই। সুতরাং মুমিনের স্বপ্ন, এগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ইবনে আবি দুনিয়া তিনি বর্ণনা করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি একবার একটি স্বপ্ন দেখলেন। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, তার পাশে আবু বকর এবং ওমরকেও বসা দেখলাম। এরপর আমিও সেখানে সালাম দিয়ে বসে যাই। এমন অবস্থায় আলী এবং মুয়াবিয়াকে সেখানে আনা হলো এবং তাদেরকে একটি ঘরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। এরপর আমি দেখলাম আলী খুব দ্রুত সেখান থেকে বের হলেন এবং বললেন, কাবার রবের কসম, আমার পক্ষেই ফয়সালা এসেছে। এরপর মুয়াবিয়া তিনিও খুব দ্রুত বের হলেন এবং বললেন, কাবার রবের কসম, আমাকে ক্ষমা করা হয়েছে। সুতরাং তাদের মধ্যে যে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আমরা আগেও জেনেছি যে সেটি ছিল একটি ইজতিহাদী বিষয় এবং সেখানে যদি কেউ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে তবে তার জন্য রয়েছে 2টি পুরস্কার, আর কেউ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারে তবুও তার জন্য রয়েছে 1টি পুরস্কার। সেই বিষয়গুলোর জন্য তাদেরকে দোষারোপ করা যায় না। ইবনে আসাকির বর্ণনা করেছেন, আবু জুরআ আর রাজিকে একজন ব্যক্তি প্রশ্ন করল, আমি মুয়াবিয়াকে পছন্দ করি না। তিনি বললেন, কেন? সে বলল, কারণ তিনি আলীর সাথে যুদ্ধ করেছিলেন। আবু জুরআ তিনি বললেন, মুয়াবিয়ার রব তিনি রহমশীল, মুয়াবিয়ার বিবাদীও খুবই ভদ্র, কাজেই তাদের মাঝে তোমাকে প্রবেশ করার অধিকার কে দিল? ইমাম আহমদ বিন হাম্বলকে মুয়াবিয়া এবং আলীর মাঝে সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তখন তিনি এই আয়াত পাঠ করেছিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে সেটা তাদের জন্য আর তোমরা যা অর্জন করছো সেটা তোমাদের জন্য, আর তারা যা করেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আহমদ ইবনে হাম্বল তিনি পূর্বের সেই ঘটনাগুলো সম্পর্কে কোনো ধরনের সমালোচনা করতে বিরত থাকতেন এবং তিনি বলতেন সেগুলো ছিল পূর্বের ঘটনা, সেই বিষয়ের জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা আগেই উল্লেখ করেছি, তিনি দীর্ঘ 40 বছর শামে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ছিলেন একমাত্র গভর্নর যাকে খোলাফায়ে রাশেদার কেউই পদচ্যুত করেননি। অর্থাৎ যখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে নিযুক্ত হলেন সেখানে একেবারে খলিফা হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন এবং খলিফা হওয়ার পর আরও 20 বছর দায়িত্ব পালন করেছেন। শামে পরিস্থিতি তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং সেখানে কোনো ধরনের ফিতনার আবির্ভাব ঘটতে দেখা যায়নি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশংসা করেছেন। শামের বাসিন্দারা মুয়াবিয়াকে খুবই ভালোবাসত এবং তার প্রতিটি নির্দেশ পালন করার চেষ্টা করত। অথচ আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনে যে সমস্ত ব্যক্তিরা ছিল সেই ইরাকবাসীরা, তারা ছিল বিভিন্ন রকমের ফিতনায় আক্রান্ত এবং খুবই উশৃঙ্খল। তাদের মধ্যে এক দল উশৃঙ্খল ব্যক্তিকে লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এটা কি আশ্চর্যের বিষয় নয় যে মুয়াবিয়ার আহ্বান পাওয়া মাত্র তার অনুগতরা কোনো ধরনের পুরস্কারের লোভ ছাড়াই ছুটে আসে? বছরে অন্তত 2 বা 3 বার তিনি তাদেরকে ইচ্ছামতো অভিযানে নিয়ে আসেন। অপরদিকে আমি যদি তোমাদেরকে ডাকি তোমরা অবাধ্যতার চূড়ান্ত করে ছাড়ো, এমনকি আমার বিরুদ্ধেই তোমরা কোমর বেঁধে নেমে পড়ো, অথচ তোমরা বুদ্ধিমান, উপরন্তু তোমরা নিয়মিত ভাতাও পেয়ে আসছো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সহনশীলতা এবং কোমল ব্যবহার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য এবং সহনশীলতা নিয়ে অনেক ঘটনা রয়েছে ইতিহাসে সংরক্ষিত। তার ধৈর্য এবং সহনশীলতাকে প্রবাদতুল্য বর্ণনা করা হয়েছে। এই দুইটি বৈশিষ্ট্য ছিল তার জীবন এবং চরিত্রের অবিচ্ছেদ্য বিষয়। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মুয়াবিয়ার থেকে সহনশীল ব্যক্তি আমি আর দেখিনি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও বলেছেন, ক্রোধ হজম করায় যে স্বাদ সেটা আর অন্য কিছুতে নেই। তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, তিনি বলেছেন, যেখানে চাবুকে কাজ হয় সেখানে আমি তলোয়ার বের করি না, তদ্রূপ যেখানে মুখের কথায় কাজ হয় সেখানে আমি চাবুক বের করি না। কারো সাথে সামান্য পরিমাণ সম্পর্ক থাকলেও সেটা আমি ছিন্ন হতে দেই না। মানুষ যখন টেনে ধরে তখন আমি ঢিল দেই এবং ওরা যখন ঢিল দেয় তখন আমি সেটা ধরে রাখি বা টেনে ধরি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার ভাই জিয়াদ ইবনে আবি সুফিয়ান সম্পর্কে বলেছেন, জিয়াদ ইরাক অধিকার করেছে তরবারি দিয়ে, আর আমি ইরাক, সিরিয়া, হিজাজ এবং ইয়েমেনকে অনুগত করেছি ধৈর্যের মাধ্যমে। তিনি বলেছেন, জিয়াদ তরবারির মাধ্যমে যে সাফল্য পেয়েছে আমি অস্ত্র ছাড়াই তার থেকে বেশি সফলতা অর্জন করেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশাসনিক দক্ষতা সম্পর্কে আরেকটি ঘটনা বিখ্যাত এবং এই ঘটনাটি ঘটেছিল আব্দুল ইবনে জুবায়ের সঙ্গে। মদিনায় আব্দুল ইবনে জুবায়ের কিছু জমি জমা ছিল, যেটা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জমির সাথে বা পাশাপাশি। একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যারা শ্রমিক ছিলেন তারা কোনো কারণে আব্দুল ইবনে জুবায়ের সেই জমিতে চলে আসলেন এবং সেখানে কিছু ফসল নষ্ট হলো। আব্দুল ইবনে জুবায়ের তিনি রাগান্বিত হয়ে সরাসরি দামাস্কাসে চিঠি পাঠালেন এবং চিঠিতে তিনি নিজেকে সম্বোধন করলেন এভাবে, ইবনু হাওয়ারি ইবনু জাতুন নিকাতাইন। অপরদিকে তিনি মুয়াবিয়াকে সম্বোধন করলেন এভাবে, মুয়াবিয়া ইবনু হিন্দ। অর্থাৎ সাধারণভাবে যা সম্বোধন করা হয় মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, এর বদলে তিনি তাকে তার মায়ের দিকে সম্বোধন করলেন, তাকে আমিরুল মুমিনিন বা খলিফা হিসেবে সম্বোধন করলেন না। অর্থাৎ সেই চিঠির মাধ্যমে আব্দুল ইবনে জুবায়ের তিনি যে অসন্তুষ্ট ছিলেন সেই বিষয়টি সুস্পষ্টভাবে প্রকাশিত হলো এবং সেখানে খুবই সংক্ষিপ্ত চিঠিতে তিনি লিখেছিলেন, আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমি যা করার সেটা করব। ওয়াসসালাম। সে সময় মুয়াবিয়ার পাশে ইয়াজিদ বসেছিলেন এবং মুয়াবিয়া ইয়াজিদকে প্রশ্ন করলেন যে, তুমি কি মনে করো আমার এই অবস্থায় কি করা উচিত? ইয়াজিদ খুবই খেপে গেল, রাগান্বিত হলো এবং সে বলল, আমাদের উচিত এমন এক বাহিনী প্রেরণ করা যা এখান থেকে শুরু হয়ে মদিনায় গিয়ে শেষ হবে এবং তাকে হত্যা করে তার মাথা কেটে নিয়ে আসা উচিত। এটা ছিল ইয়াজিদের মন্তব্য। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সময় যিনি কাতেব ছিলেন তাকে ডাকলেন এবং বললেন, তুমি লেখো। তিনি আদেশ করলেন, তুমি লেখো এভাবে, আমিরুল মুমিনিন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান হতে আবদুল্লাহ ইবনে জুবায়ের প্রতি, যিনি ইবনু হাওয়ারি রাসূলুল্লাহ ইবনু জাতুন নিকাতাইন। এরপর তিনি লিখলেন, অতঃপর যদি পুরো দুনিয়া উপহার হিসেবে দিয়ে আপনাকে সন্তুষ্ট করা যেত তাহলে আমি তাই করতাম, কাজেই পত্র পাঠ মাত্র, আমার জমি আপনার জমি, আমার গোলাম আপনার গোলাম। ওয়াসসালাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এভাবে খুব সহজভাবে সেই বিষয়টিকে সমাধান করতে চাইলেন। এরপর মদিনা থেকে আব্দুল ইবনে জুবায়ের তিনি চিঠি পাঠালেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই চিঠি হাতে নিয়ে পড়লেন এবং দেখলেন সেখানে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের প্রতি, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনার শাসন দীর্ঘায়িত করুন, আপনার বিজ্ঞ সিদ্ধান্ত সমূহের মাধ্যমে এই উম্মাহকে উপকৃত করুন। ওয়াসসালাম। এবং তখন মুয়াবিয়া ইয়াজিদকে বলেছিলেন, যে ক্ষমা করতে জানে তারই শাসক হওয়া উচিত, আর যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে জানে সে শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রখ্যাত তাবেঈ আহনাফ বিন কায়েস তিনি ছিলেন ধৈর্য এবং সহনশীলতার জন্য বিখ্যাত। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, ধৈর্য এবং সহনশীলতায় কে শ্রেষ্ঠ, আপনি নাকি মুয়াবিয়া? তখন তিনি বলেছিলেন, আল্লাহর কসম, তোমার মতো মূর্খ দ্বিতীয় ব্যক্তি আমার নজরে আসেনি। মুয়াবিয়ার ধৈর্য এবং সহনশীলতা ছিল ক্ষমতার মসনদে বসে থাকা অবস্থায়, আর আমার ধৈর্য সহনশীলতা হলো মাটির বিছানায় বসে। কাজে তুমি বলো কিভাবে এই দুয়ের মধ্যে তুলনা হতে পারে? জাবালা বিন সুহাইম তিনি বলেছেন, একবার আমি আমিরুল মুমিনিন মুয়াবিয়ার খেদমতে গেলাম এবং গিয়ে দেখলাম তার গলায় রশি বাঁধা এবং একটি ছোট্ট ছেলে সেই রশি ধরে টানছে এবং ছেলেটির সাথে তিনি এভাবে খেলা করছেন। আমি অবাক হয়ে বললাম, আমিরুল মুমিনিন, আপনি এটা কী করছেন? তিনি আমাকে ধমক দিয়ে বললেন, ওহে মূর্খ, চুপ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, কারো কাছে শিশু থাকলে তার উচিত শিশুসুলভ আচরণ করা, যেন শিশু আনন্দ পায়। ইবনে কাসির রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, জনৈক মূর্খ ব্যক্তি একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহুর কাছে এসে তাকে মুখের উপরে অপমান করছিল এবং বিস্তর গালমন্দ করছিল, অথচ তিনি হাসি মুখে সেগুলো শুনে যাচ্ছেন। উপস্থিত লোকেরা বলল, আপনি কি এখনও সংযমের পরিচয় দেবেন? মুয়াবিয়া তখন বললেন, কারো অপরাধের মোকাবেলায় যদি আমি সহনশীল হতে না পারি, যদি আমার সহনশীলতা পরাস্ত হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে আমি কোন মুখে দাঁড়াবো? আরেকটি ঘটনায় জনৈক আনসারী সাহাবিকে তিনি 500 দিরহাম 500 দিনার উপহার দিলেন, কিন্তু সেই সাহাবির কাছে অর্থের পরিমাণটি যথেষ্ট মনে হলো না। তিনি ছেলেকে পাঠিয়ে দিলেন এবং বললেন, গিয়ে খলিফার মুখের উপরে এই দিনারগুলো ছুঁড়ে মারবে। সেই বালক তিনি মুয়াবিয়ার কাছে আসলেন এবং তার বাবা যা করতে বলেছেন সেটাই জানালেন, এবং সেই দিনারগুলো নিয়ে খলিফার মুখে কীভাবে তিনি ছুঁড়ে মারবেন এই বিষয়ে লজ্জাবোধ করছিলেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই বালকের মাথায় হাত রেখে বললেন, তুমি আসো এবং তোমার পিতার আদেশ পালন করো, তবে তোমার চাচাকে খুব বেশি কষ্ট দিও না। সুতরাং এই ঘটনায় দেখা যাচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কত সদয় ব্যক্তি ছিলেন। এরপর সেই বালকটি দিনারগুলো ছুঁড়ে মারল এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে দ্বিগুণ অর্থ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে আনুগত্য তার একটি দৃষ্টান্ত। মিশকাতের বর্ণনা এসেছে, রোমানদের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একবার সাময়িক সন্ধি চুক্তি স্বাক্ষর করলেন। সন্ধির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর শত্রুদের উপর আক্রমণ করতে কোনো বাধা নেই, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি প্রস্তুতি গ্রহণ করলেন এবং সীমান্তে সৈন্য সমাবেশ করলেন। এর উদ্দেশ্য চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই সীমান্ত অতিক্রম করে শত্রুর উপর আক্রমণ করবেন, ঝাঁপিয়ে পড়বেন, যাতে অপ্রস্তুত অবস্থায় রোমান বাহিনীকে খুব সহজেই পরাজিত করা যায় এবং মুসলিমরাও রক্তক্ষয় থেকে বাঁচতে পারে। শেষ পর্যন্ত মুয়াবিয়ার ধারণা সত্য হলো, অতর্কিত আক্রমণের তীব্রতায় রোমান বাহিনী পিছু হটতে শুরু করল এবং মুসলিমরা ছিল বিজয়ের একেবারে দ্বার প্রান্তে। কিন্তু সেই সময়ে সাহাবি আমর বিন আবাসা তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বললেন, বিশ্বাস রক্ষা করা মুমিনের স্বভাব, বিশ্বাস ভঙ্গ করা নয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে বললেন, কী ব্যাপার? আমর বিন আবাসা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমি বলতে শুনেছি, দুই পক্ষে সন্ধি হলে মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পক্ষই সন্ধি বিরোধী তৎপরতা চালাতে পারে না। অর্থাৎ সেই সাহাবি তিনি বুঝিয়েছিলেন, আলোচ্য হাদিসের আলোকে যুদ্ধবিরতির সময়ে হামলা পরিচালনা করা যেমন অবৈধ, তেমনি হামলার উদ্দেশ্যে সন্ধি শেষ হওয়ার আগেই সৈন্য সমাবেশ করাও অবৈধ। সেরকম একটি অবস্থায় যখন কিনা একেবারে বিজয়ের দ্বার প্রান্তে, সেই অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনা মাত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং সেনাপতিদের উদ্দেশ্যে নির্দেশ জারি করলেন, যুদ্ধ থামাও এবং ফিরে চলো। এভাবে নিজেদের বিজয় করা অঞ্চলটি শত্রুদের হাতে তুলে দিয়ে মুসলিম বাহিনী ফিরে এলো নিজেদের সীমান্ত রেখার অভ্যন্তরে। এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আমানতদারিতা, অঙ্গীকার পালন এবং চুক্তি রক্ষার যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির হয়ে আছে। খলিফা হওয়ার পর তিনি ভাষণ দিয়ে বলেছেন, হে লোকেরা, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই, আবদুল্লাহ ইবনে ওমর এবং অন্যান্য সুযোগ্য ব্যক্তিরাও রয়েছেন যারা আমার থেকে উত্তম, তবে তোমাদেরকে শাসন করার ক্ষেত্রে আমি হয়তো সবচেয়ে বেশি কার্যকর হতে পারি, আর তোমাদের শত্রুদের জন্য আমি হতে পারি সর্বাপেক্ষা অনিষ্টকর, এবং হয়তো আমার মাধ্যমেই তোমরা সর্বাধিক সমৃদ্ধি লাভ করবে। সুতরাং তিনি কখনোই নিজেকে সর্বোত্তম কিংবা খলিফা হিসেবে বাকিদের থেকে অধিকতর যোগ্য এটা দাবি করেননি। তার খিলাফত লাভের সময়টি ছিল খুবই সংকটপূর্ণ এবং এ কারণে তিনি ভেবেছিলেন যে তিনি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং এই ব্যাপারে তিনি হয়তোবা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন, যেভাবে এর আগেও তিনি শামে সকল সংকটময় পরিস্থিতিকে দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আরেকটি কৃতিত্ব, তিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে পুনরায় আক্রমণাত্মক জিহাদ চালু করেছিলেন। 41 হিজরিতে মুসলিমদের শাসন কর্তৃত্ব লাভ করার পর তিনি প্রতি বছর 2 বার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন, একবার শীতে আরেকবার গ্রীষ্মকালে। 51 হিজরিতে তিনি রোম সম্রাটের শহর কনস্টান্টিনোপল সেটা বিজয়ের উদ্দেশ্যে বাহিনী প্রেরণ করেন। সেই সময় বহু সংখ্যক বিশিষ্ট সাহাবিরাও সেই অভিযানে শরিক হয়েছিলেন এবং কনস্টান্টিনোপল অবরোধ করেছিলেন, কেননা সেই অভিযানের ব্যাপারে, অর্থাৎ যারা প্রথম নৌপথে গিয়ে রোম সম্রাটের শহর আক্রমণ করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের সর্বপ্রথম যে সৈন্য দলটি কনস্টান্টিনোপল আক্রমণ করবে তারা মাগফিরাত প্রাপ্ত বা ক্ষমাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বলেছেন, তোমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং তোমরা রোম জয় করবে। ইতিহাস থেকে আমরা জানি 1453 ইংরেজি সালে সুলতান মুহাম্মদ বিন ফাতেহ তার নেতৃত্বে মুসলিমরা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বিজয় করেছে এবং বাকি রয়েছে রোম শহর বিজয় হওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুত ভবিষ্যৎবাণী অনুযায়ী সেটিও অবশ্যই বিজয় হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টি শহরের মধ্যে কোনটি আগে বিজয় হবে? তিনি বলেছেন, হেরাক্লের শহর কনস্টান্টিনিয়া বা কনস্টান্টিনোপল সেটি প্রথমে বিজয় হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকা অবস্থায় কনস্টান্টিনোপল বিজয়ের জন্য সেই বাহিনী প্রস্তুত করা হলো। সেই বাহিনীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এবং সুসংবাদ থাকার কারণে সকলেই তার অংশ হতে চাচ্ছিল। সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন সাহাবি বিশর বিন আর্তাহ এবং বাহিনীটি ছিল দুইটি অংশে বিভক্ত, একটি অংশ স্থলপথে আর একটি অংশ সমুদ্রপথে যাত্রা শুরু করে। এরপর আক্রমণ শুরু হলে বিশর বিন আর্তাহ অতিরিক্ত সৈন্য চেয়ে পত্র পাঠালেন এবং তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের নেতৃত্বে আরেকটি বাহিনী পাঠালেন, অর্থাৎ মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ তিনিও সেই মাগফিরাতপ্রাপ্ত বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। সেই বাহিনীতে যে সকল বিশিষ্ট সাহাবা একরাম ছিলেন তাদের মধ্যে ছিলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে রেখেছিলেন, মেহমানদারি করেছিলেন। আবু আইয়ুব আল আনসারী তার বাড়ির সামনে এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি বসে গিয়েছিল। আরও ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আরও অনেক বিশিষ্ট সাহাবা একরাম। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানেই ইন্তেকাল করেন এবং কনস্টান্টিনোপল শহরের যত কাছে সম্ভব সেখানে যেন তাকে দাফন করা হয় এই ওসিয়ত তিনি করে গিয়েছিলেন এবং এরপর তাকে সেই শহরের প্রবেশদ্বার বা ফটকের কাছেই সমাহিত করা হয়েছে এবং এখনও পর্যন্ত সেখানে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে পাওয়া যায়। সেই প্রথম অভিযানে যদিও মুসলিমরা বিজয় অর্জন করতে পারেননি কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিই ছিলেন খলিফা হিসেবে সেখানে প্রথম বাহিনী প্রেরণকারী এবং আমরা অতীতের আলোচনা থেকে জেনেছি তিনি ছিলেন মুসলিমদের প্রথম নৌবাহিনীর আমির এবং তিনি মুসলিমদের নৌবাহিনী নির্মাণ করেছিলেন। এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফার সময়কার ঘটনা। 27 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি নৌবাহিনীতে অভিযান চালিয়ে সাইপ্রাস বিজয় করেছিলেন এবং সেটাই ছিল মুসলিমদের ইতিহাসে প্রথম নৌযুদ্ধ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন নৌপথে। তিনি বর্তমান গ্রিসের পূর্বে অবস্থিত একটি দ্বীপ আইল্যান্ড অব রোডস সেটা বিজয় করলেন এবং 53 হিজরিতে তিনি নৌযুদ্ধের উপর জোর প্রদান করলেন। যুদ্ধ জাহাজ নির্মাণের জন্য বিভিন্ন ঘাঁটি বা কেন্দ্র স্থাপন করলেন, যার মধ্যে একটি ছিল একর বা আকরায় এবং আরেকটি ছিল মিশরে। যে মুসলিমরা ছিলেন আরবের মরুভূমির মানুষ তারা অল্প সময়ের মধ্যেই একটি দক্ষ নৌবাহিনী গঠন করতে সক্ষম হলেন। অনেকগুলো জাহাজ নির্মাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এবং অল্প সময়ের মধ্যে প্রায় 1700 বৃহৎ আয়তন এবং মজবুত জাহাজের সমন্বয়ে গড়ে ওঠে এক বিরাট নৌবহর, যা সবসময় রোমানদের মোকাবেলার জন্য সমুদ্র পথে প্রস্তুত থাকত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 42 হিজরিতে সিন্ধুর অংশবিশেষ বিজয় হয়, 43 হিজরিতে আফ্রিকার সুদান বিজয় হয়, 44 হিজরিতে কাবুল বিজয় হয় এবং হিন্দুস্থানে মুসলিমরা প্রবেশ করেন, 45 হিজরিতে আফ্রিকার আরও অন্যান্য অঞ্চল এবং বিস্তীর্ণ ভূখণ্ড ইসলামী খিলাফতের অধীনে চলে আসে, 54 হিজরিতে আমু দরিয়া অতিক্রম করে অর্থাৎ সেন্ট্রাল এশিয়াতে মুসলিমরা প্রবেশ করে এবং বুখারায় পৌঁছে যায়, 56 হিজরিতে সমরখন্দে মুসলিমরা পৌঁছে যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে পরিচালিত এই সমস্ত অভিযান এবং জিহাদের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ তিনি আবারও আল্লাহর পথে জিহাদকে পুনরুজ্জীবিত করেছিলেন। কেননা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকে যে সকল ফিতনা শুরু হয়েছিল সেগুলোর কারণে দীর্ঘ সময় জিহাদ বন্ধ ছিল, এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খিলাফতের বায়াত নেওয়ার আগ পর্যন্ত এই জিহাদ পরিচালনা করা সম্ভব হয়নি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিমরা চীন পর্যন্ত খিলাফা বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। এরপর ফিতনা শুরু হলে বেশ কিছু অঞ্চল মুসলিমদের হাত ছাড়া হয়ে যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে পুনরায় উদ্ধার করেন এবং জিহাদ পরিচালনা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর অধীনে শামের গভর্নর থাকাকালীন সময়ে তিনি আম্মুরিয়া বিজয় করেছিলেন, আম্মুরিয়া বর্তমান সময়ের আঙ্কারা। তিনি খলিফা হওয়ার পর পুনরায় অভিযান প্রেরণ করেন এবং আবারও আঙ্কারা বিজয় করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে অন্যান্য ঘটনা, খারিজি ফিতনা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের প্রায় পুরো সময় জুড়েই খারেজিরা তাদের ফিতনা অব্যাহত রাখে এবং তাদের কেন্দ্র ছিল ইরাক এবং আমরা জানি খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ পরিচালনা করেছিল কিন্তু সেই আক্রমণ খুব মারাত্মক কিছু ছিল না এবং অল্প সময়ের ব্যবধানে তিনি সেরে ওঠেন, আবারও সুস্থ হয়ে যান। সেই খারেজিদের সাথে কোনো একজন সাহাবিও ছিলেন না, এই বিষয়টি প্রমাণ করে যে তারা ভ্রান্তির উপরে ছিল, হকের উপর ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফা হস্তান্তর করলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত প্রদান করা হলো তখন কুফার সেই বায়াতের পর খারেজিরা বিদ্রোহ করল। তাদের মধ্যে প্রথম যে ব্যক্তি বিদ্রোহ করে তার নাম ছিল ফারুয়া বিন নাওফেল আশজাই এবং তাকে দমন করার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনী পাঠালেন, খারেজিরা পরাজিত হল। সেই সময় কুফার শাসক ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই জিয়াদ ইবনে আবি সুফিয়ান এবং তিনি তাদেরকে সেখান থেকে নির্মূল করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে মুসলিমদের অনেক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছিলেন, অনেক রাস্তাঘাট নির্মাণ করেছেন এবং তিনি প্রথম ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী গঠন করেছেন। রাষ্ট্রীয় চিঠিপত্র সংরক্ষণের জন্য রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেছেন এবং সকল চিঠিপত্রে মোহর অঙ্কন করার ব্যবস্থা করেছিলেন। এটি ছিল তার শাসনামলের একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার। বাইতুল্লাহ খিদমতের জন্য তিনি স্থায়ী খাদেম নিযুক্ত করেছিলেন এবং আল্লাহর ঘরের জন্য মূল্যবান রেশমি কাপড়ের গেলাফ তৈরি করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আমলে 43 হিজরিতে বিশিষ্ট সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবি যাকে বিভ্রান্ত ব্যক্তিরা সমালোচনা করে এবং গালমন্দ করে থাকে। ফাজল ইবনে জিয়াদ তিনি বলেন, আমি আবু আবদুল্লাহকে বলতে শুনেছি, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে শুনেছি, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুয়াবিয়া এবং আমর ইবনুল আসকে যদি কোনো ব্যক্তি গালমন্দ করে তাকে কি রাফিজি বলা যাবে, তিনি উত্তর দিলেন, সাহাবিদের ব্যাপারে একমাত্র তারাই, অর্থাৎ রাফিজি শিয়ারাই, গালি দেওয়ার দুঃসাহস দেখায় যাদের অন্তরে খারাপি রয়েছে, এবং কারো অন্তরে অশুভ বিষয় বা খারাপি না থাকলে সে কখনোই কোনো সাহাবির অসম্মান করতে পারে না। ইব্রাহিম ইবনে মাইসরা তিনি বলেছেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে কখনো কাউকে প্রহার করতে দেখিনি, তবে একবার দেখেছি তিনি এই জনৈক ব্যক্তিকে কয়েকটি বেত্রাঘাত করেছেন কারণ সে মুয়াবিয়াকে গালমন্দ করেছিল। মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া সম্পর্কে বলেছেন, আল্লাহ তার পেট পরিপূর্ণ না করুন। আপাতদৃষ্টিতে হঠাৎ করে এই হাদিসটি বোঝা আমাদের জন্য কিছুটা কষ্টকর মনে হয়, তবে এর ব্যাখ্যা জানলে সেটি আমরা সহজে বুঝতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি বাচ্চাদের সঙ্গে খেলছিলাম, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফলে আমি দরজার আড়ালে লুকিয়ে গেলাম। তিনি আমাকে দু হাত দিয়ে ঘাড়ের উপরে আঘাত করলেন এবং বললেন, যাও মুয়াবিয়াকে ডেকে আনো। তিনি বললেন, আমি গেলাম এবং ফিরে এসে বললাম, মুয়াবিয়া খাচ্ছেন। তিনি আবার বললেন, যাও তাকে ডেকে আনো। তিনি বললেন, আবার ফিরে এসে বললাম, মুয়াবিয়া খাচ্ছেন। তখন তিনি বললেন, আল্লাহ তার পেট পূর্ণ না করুন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সংক্রান্ত হাদিসগুলো সমাপ্ত করেছেন, যার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল বদদোয়া এবং গালমন্দ প্রকাশ পেয়েছে সেটা যদি ওই ব্যক্তির জন্য উপযুক্ত না হয় তাহলে এগুলো তার জন্য পবিত্রতা, রহমত এবং সওয়াবের দোয়াতে পরিণত হয়। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সেই দোয়াটি প্রকৃতপক্ষে তার পক্ষেই ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র অন্যান্য সাহাবীদের সম্পর্কেও বলেছেন, কারো সম্পর্কে তিনি বলেছেন, তোমার হাত ধুলো ধূসরিত হোক, কোথাও বলেছেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুন, অথবা কাউকে বলেছেন, তোমার সন্তান না হোক, অথবা কাউকে বলেছেন, তোমার বয়স বৃদ্ধিপ্রাপ্ত না হোক। এবং এই সম্পর্কে ইমাম মুসলিম কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, যার ভেতরে মুয়াবিয়ার হাদিসটিও রয়েছে। এর আগে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস। আনাস বলেন, উম্মে সুলাইমের কাছে একজন এতিম মেয়ে ছিল। উম্মে সুলাইম তারই মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এতিম মেয়েটিকে দেখে বললেন, তুমি কি সেই মেয়ে? তুমি তো বড় হয়ে গেছো, কাজেই তোমার বয়স আর না বাড়ুক। এই কথা শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে উম্মে সুলাইমের কাছে আসলো। উম্মে সুলাইম বললেন, কি হয়েছে? সে বলল, নবীজি আমার বিরুদ্ধে এরকম বলেছেন, আমি এখন থেকে আর বড় হব না। উম্মে সুলাইম এ কথা শুনে অস্থির হয়ে মাটিতে ওড়না হেঁচড়াতে হেঁচড়াতে দ্রুত ফিরে আসলেন। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সুলাইম, কি হয়েছে? তিনি বললেন, মেয়েটি মনে করেছে আপনি তাকে বদদোয়া করেছেন যেন তার বয়স আর না বাড়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন এবং বললেন, হে উম্মে সুলাইম, আমার রবের নিকট আমার শর্তগুলো তুমি জানো না। আমার রবের কাছে আমি শর্ত করেছি, আমি একজন মানুষ, মানুষ যেরূপ সন্তুষ্ট হয় আমিও সেরূপ সন্তুষ্ট হই, মানুষ যেরূপ রাগ করে আমিও সেরূপ রাগ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার উম্মতের উপর আমি যে বদদোয়া করি যার উপযুক্ত সে নয়, তাহলে সেটিকে তার জন্য পবিত্রতা এবং নৈকট্য বানিয়ে দিন, যার বিনিময়ে কিয়ামতের দিন ইয়া আল্লাহ আপনি তাকে নৈকট্য প্রদান করবেন। এই হাদিসের পরেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুয়াবিয়ার সেই হাদিসটি এনেছেন যেখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার পেট পূর্ণ না করুন। সুতরাং আলিমরা মন্তব্য করেছেন, ইমাম মুসলিম একটি জটিল বিষয়কে খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন, সমাধান করেছেন, নইলে সাধারণভাবে বাহ্যিক দৃষ্টিতে অনেক মানুষই এই হাদিসটি বুঝতে ভুল করত এবং মন্দ ধারণা পোষণ করত। ওলামায়ে কেরাম এখানে ইমাম মুসলিমের দিনের সূক্ষ্ম বুঝ এবং তীক্ষ্ণ ইজতিহাদের প্রশংসা করেছেন, তার ব্যাপারে আল্লাহ রহমতের দোয়া করেছেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ইমাম মুসলিম এই হাদিস থেকে বুঝেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বদদোয়ার উপযুক্ত ছিলেন না, কাজেই এখানে নিয়ে এসে সেই হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম ব্যতীত অন্যান্য মুহাদ্দিস তারা এই হাদিসকে মুয়াবিয়ার প্রশংসা হিসেবেই গণ্য করেছেন, কারণ তারা জেনেছেন পরবর্তীতে এটা মুয়াবিয়ার জন্য দোয়ায় পরিণত হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে সকল বর্ণনা দেখা যায় তার কিছু দেখা যায় ইতিহাসের গ্রন্থে, যেগুলো পরবর্তী সময়ে অর্থাৎ আব্বাসীয় শাসনামলে লেখা হয়েছে। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উমাইয়া বংশের অন্তর্ভুক্ত। এবং ইতিহাস থেকে আমরা জানি আব্বাসীয়রা ছিলেন উমাইয়া শাসনের বিরোধী। সে কারণে পরবর্তী সময়ে ইতিহাস লেখার সময় তারা এমন কিছু বিষয় বর্ণনা করেছেন যেগুলো সঠিক নয়, কিছু বানোয়াট এবং কিছু একেবারেই মিথ্যা। সে সকল মিথ্যা এবং বানোয়াট বর্ণনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওযুর পানি নিয়ে আসতেন এবং এই খেদমতের সময় একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি জামা পেয়েছিলেন। মুয়াবিয়া তিনি বর্ণনা করেছেন, আমি রাসূলের জন্য নবীর জন্য ওযুর পানি নিয়ে আসতাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে জামা পরিয়ে দেব? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের জামাটি খুলে আমাকে পরিয়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জামা দিয়ে তাকে দাফন করা হয়েছিল। জীবনের শেষ খুতবায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে, মুসলিমদের উদ্দেশ্যে বলেছিলেন, হে লোকেরা, ক্ষেতের ফসল কাটার সময় সমাগত। আমি তোমাদের একজন আমির ও শাসক ছিলাম। আমার পর আমার চেয়ে উত্তম কোনো শাসক তোমরা পাবে না। যে আসবে সে আমার থেকে অধমই হবে, যেভাবে আমার পূর্ববর্তী শাসকরা আমার থেকে উত্তম ছিলেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।